আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বছর ঘুরে আবারো আমাদের মাঝে এলো জিলহজ মাস। জি হ্যাঁ, যে জিলহজ মাস এলে হাজিরা খুশি হয়ে যায়। যারা হজের জন্য বেকুল হয়ে থাকে তারা অনেক আন্দোলিত হয়ে যায় যে জিলহজ মাস চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ, সেই উপলক্ষকে কেন্দ্র করে, সেই দিনকে কেন্দ্র করে এবং এই জিলহজকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত হয়েছি 9 দিনব্যাপী একটি ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে বরকতময় প্রভাত। তো আসুন দরুদে পাকের একটি ফাজাইল শুনে নেই। প্রিয় নবী রাসূলের আরবি হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ মাফ করবেন এবং 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সাথে মুবাল্লিকে দাওয়াত ইসলামী থাকবেন, নাতখা থাকবেন এবং বিভিন্ন প্যাকেজ থাকবে অনুষ্ঠানে এবং আলোচনা হবে, আপনাদের কল মেসেজ হোয়াটসঅ্যাপও শামিল করার চেষ্টা করা হবে। আসুন আমরা একে একে আমাদের যারা অতিথিবৃন্দ, আমাদের আজকের যারা গেস্ট, তাদেরকে আমরা আমাদের সেটে আমন্ত্রণ জানাই। প্রথমে আমি আমাদের সেটে আমন্ত্রণ জানাবো মুবাল্লিকে দাওয়াত ইসলামী হুসাইন আকবর ভাই, হুসাইন আকবর আত্তারি মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জি স্যার বসেন। আলহামদুলিল্লাহ আমাদের হুসাইন আকবর ভাই চলে এসেছেন। এরপর আমাদের যিনি আজকের অতিথি, আজকের গেস্ট, তিনি হচ্ছেন শহীদ আত্তারি ভাই। জি ভাই, শহীদ আত্তারি ভাই ইনশাআল্লাহ উনিও সেটের মধ্যে তশরিফ আনতেছেন মাশাআল্লাহ। জি স্যার মাশাআল্লাহ। জি, আজকের যিনি আমাদের নাত খা, যিনি আমাদেরকে কালাম শোনাবেন, নাচ শোনাবেন, তিনি হচ্ছেন আমাদের আমানুল্লাহ আত্তারি ভাই মাশাআল্লাহ। জি স্যার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আসুন আমরা আজকের যেটি প্রথম সেগমেন্ট, সে প্রথম সেগমেন্টের দিকে আগবাড়াই। জি, মাশাআল্লাহ, আজকের প্রথম সেগমেন্ট হচ্ছে তিলাওয়াতে কোরআন, তরজুমা এবং তাফসির। আসুন আমরা প্রথমেই তিলাওয়াত এবং তরজুমা শুনে আসি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون
এবং স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, আমি জমিনে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, তখন তারা আরজ করল, আপনি কি জমিনে এমন কাউকে প্রতিনিধি বানাবেন যে সেখানে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা আপনার প্রশংসা সহ তাসবিহ পাঠ করি এবং আপনার পবিত্রতা বর্ণনা করি। তিনি বললেন, নিশ্চয়ই আমি তা জানি যা তোমরা জানো না।
عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا
আর আল্লাহ তাআলা আদমকে সকল বস্তুর নাম শিখিয়ে দিলেন, অতঃপর সে সকল বস্তু ফেরেশতাদের সামনে পেশ করে বললেন, তোমরা যদি সত্যবাদী হও তবে আমাকে এগুলোর নাম বলে দাও। ফেরেশতারা আরজ করল, হে আল্লাহ, আপনি পবিত্র, আমাদেরকে ততটুকুই জ্ঞান দেওয়া হয়েছে যতটুকু আপনি আমাদেরকে শিখিয়েছেন, নিশ্চয়ই আপনিই সর্বজ্ঞ প্রজ্ঞাময়।
قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون
অতঃপর আল্লাহ বললেন, হে আদম, তুমি তাদেরকে এগুলোর নাম বলে দাও। অতঃপর যখন আদম তাদেরকে সেগুলোর নাম বলে দিলেন, তখন আল্লাহ বললেন, হে ফেরেশতারা, আমি কি তোমাদের বলিনি যে আমি আসমান ও জমিনের সমস্ত গোপন বিষয় জানি, এবং আমি জানি যা তোমরা প্রকাশ করো ও যা তোমরা গোপন করো।
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ
আর স্মরণ করো, যখন আমি ফেরেশতাদেরকে আদমকে সিজদা করার নির্দেশ দিলাম, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করল, সে অস্বীকার করল এবং অহংকার করল, আর কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল।
আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল বাকারা শরীফের 30-34 আয়াত শুনেছি এবং এর তরজমা শুনেছি। আসুন কানজুল ইমান থেকে এর আমরা তাফসিরও শুনে নেই। প্রথম যে আয়াত ছিল, তো সেই আয়াতের তাফসিরের মধ্যে এসেছে খলিফা বিধিবিধান ও নির্দেশাবলী বাস্তবায়ন এবং অন্যান্য কার্যাবলী পরিচালনায় মূল পরিচালকের প্রতিনিধি হয়ে থাকেন। এ আয়াতে খলিফা বলতে হযরত আদম আলাইহিসসালামের কথা বোঝানো হয়েছে, যদিও অন্যান্য নবীগণও আল্লাহ তাআলা এর খলিফা হন। যেমন হযরত দাউদ আলাইহিসসালাম সম্পর্কে ইরশাদ করেছেন, হে দাউদ, আমি তোমাকে জমিনের খলিফা করেছি। ফিরিস্তাদেরকে হযরত আদম আলাইহিসসালামের প্রতিনিধিত্বের সংবাদ এই জন্যই দেয়া হয়েছে যেন তারা তাকে খলিফা করার হিকমত সম্পর্কে তার নিকট থেকে জেনে নেন এবং তাদের নিকট খলিফার এই মহত্ত্ব ও মর্যাদা প্রকাশ পায় যে তাকে সৃষ্টির পূর্বেই খলিফা উপাধি প্রদান করা হয়েছে এবং আসমানবাসীদেরকেও তার সৃষ্টির সুসংবাদ দেয়া হয়েছে। ওই একই আয়াতের তাফসিরের মধ্যে এসেছে, ফিরিস্তাদের উদ্দেশ্য আপত্তি উত্থাপন কিংবা হযরত আদম আলাইহিসসালামকে তিরস্কার করা নয়, বরং তাকে প্রতিনিধি করার হিকমত সম্পর্কে জেনে নেয়া, আর ফাসাদ ছড়ানোর সম্বন্ধ মানব জাতির প্রতি করার জ্ঞান হয়তো আল্লাহ এর পক্ষ থেকে দেয়া হয়েছে কিংবা লৌহে মাহফুজ থেকে অর্জিত হয়েছে, অথবা তারা নিজেরাই জিন জাতির উপর অনুমান করেছেন। এরপর আরও বলা হচ্ছে যে আমার হিকমত সমূহ তোমাদের নিকট প্রকাশিত নয়। কথা হলো যে মানবকুলের মধ্যে নবীগণ আলাইহিমুসসালাম ও থাকবেন, ওলি এবং অন্যান্য আলিমগণ, আর তারা জ্ঞানগত ও আমলগত উভয় প্রকারের মর্যাদা ও মহত্বের অধিকারী হবেন। পরবর্তী আয়াতের তাফাসিরের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের সম্মুখে সমুদয় বস্তু ও সব নামীয় বস্তু উপস্থাপন করে তাকে সেগুলোর নাম, গুণাবলী, কার্যকারিতা, বৈশিষ্ট্যাবলী এবং জ্ঞান বিজ্ঞান ও কর্মকৌশলাদির মৌলিক বিষয়সমূহ সব কিছুর জ্ঞান ইলহাম সূত্রে দান করেছেন। যদি তোমরা তোমাদের এই ধারণাই সত্য হও যে আমি তোমাদের চেয়ে অধিকতর জ্ঞানী করে অন্য কোনো মাখলুক সৃষ্টি করব না এবং তোমরাই আমার খিলাফতের জন্য একমাত্র উপযোগী, তবে এ সমস্ত বস্তুর নাম বলে দাও, কেননা খলিফার দায়িত্ব হচ্ছে প্রত্যেক ক্ষমতার প্রয়োগ ও কার্য সম্পাদনের ব্যবস্থা করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আর ওই সমস্ত বিষয়ের জ্ঞান ব্যতীত খলিফার এ দায়িত্ব পালন করা সম্ভবপর নয় যেগুলোর উপর তাকে কার্যনির্বাহ করা হয়েছে এবং যেগুলোর ফয়সালা তাকে দিতে হবে। এরপর বলা হচ্ছে যে এর মধ্যে ফিরিস্তাদের পক্ষ থেকে তাদের অক্ষমতা এবং অপূর্ণতার স্বীকারোক্তি এবং এ কথারই বহিঃপ্রকাশ ঘটে যে তাদের প্রশ্ন আদম আলাইহিসসালামের সৃষ্টির হিকমত সম্পর্কে, তো তাদের প্রশ্ন জানার আগ্রহ হিসেবে ছিল, আপত্তি হিসেবে নয়। আর এখন তারা মানুষের মহত্ত্ব এবং তার সৃষ্টির হিকমত সম্পর্কে অবহিত হয়েছেন, যা তারা পূর্বে জানতেন না। এরপর বলা হচ্ছে হযরত আদম আলাইহিসসালাম প্রত্যেক বস্তুর নাম এবং সৃষ্টির রহস্য বর্ণনা করেছেন। তো ফেরেশতাগণ যে কথাটা প্রকাশ করেছিল তা ছিল মানুষ ফিতনা ফেসাদ এবং রক্তপাত করবে, আর যে কথাটা গোপন করেছিলেন তা ছিল খলিফা হবার যোগ্য শুধু তারা নিজেরাই এবং আল্লাহ তাআলা তাদের চেয়ে অধিক উত্তম ও জ্ঞানী কোনো মাখলুক সৃষ্টি করবেন না। তো এখান থেকে একটা মাসালা বয়ান করা হয়েছে, এই আয়াত থেকে মানুষের আভিজাত্য এবং জ্ঞানের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। আর এ কথাও প্রমাণিত হয় যে শিক্ষা দানের সম্বন্ধ আল্লাহ তাআলা এর প্রতি করা শুদ্ধ, যদিও তাকে শিক্ষক নামে অভিহিত করা যায় না, কেননা শিক্ষক পেশাদার শিক্ষাদাতাকে বলা হয়। এ থেকে এ কথাও জানা যায় সমস্ত শব্দ ও ভাষা আল্লাহ তাআলা এর পক্ষ থেকেই প্রদত্ত। এরপর শেষ যে আয়াতে মোবারাকা ছিল এর তাফসিরের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সমস্ত সৃষ্ট বস্তুর নমুনা এবং রুহানি জগৎ ও শরীর জগতের সমষ্টি করে সৃষ্টি করেছেন, অতঃপর তাদেরকে হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করার নির্দেশ দিয়েছেন, কেননা এতে কৃতজ্ঞতা প্রকাশ, হযরত আদম আলাইহিসসালামের শ্রেষ্ঠত্ব স্বীকার এবং নিজেদের মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনার বহিঃপ্রকাশ ঘটে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ পাকের হুকুম আহকাম মানার তৌফিক দান করুক এবং সমস্ত নবীদের ব্যাপারে আমাদের ভালো ধারণা করার, ভালো আকিদা পোষণ করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে রহমতের দিনগুলো। জি হ্যাঁ, এই দিনে অনেক ফজিলত আছে, অনেক বরকত আছে, অনেক আমলও আছে। ইনশাআল্লাহুল করিম আজকের মোবালিকে দাওয়াত ইসলামী থেকে আমরা এই আমলগুলো শুনবো, জানবো। তো আসুন শুরুতে আমরা একটি হামদে বারি তালা শুনে আসি, এরপর ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনার দিকে ফিরে যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। হাম বি মদিনে জায়েঙ্গে আজি নেহি তো কল সহে আকা হামে বুলায়েঙ্গে আকা হামে বুলায়েঙ্গে আজি নেহি তো কল সহে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহু 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 আল্লাহু। দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু, দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু, করে সবে জিকির আল্লাহু আল্লাহু, করে সবে জিকির আল্লাহু আল্লাহু। ভুলিনি বলবো না, ভুলিনি বলবো না, ভুলিনি বলবো না খোদা তোমায় কবু মনে প্রাণে খোদা, মনে প্রাণে খোদা, মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু
আল্লাহ 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 বাগানে গগনে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি এক অতিথি অনন্ত অসীম তুমি এক অতিথি অনন্ত অসীম তবনে অংশীদার তবনে অংশীদার জাল্লা জালালুহু আল্লাহু 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 হু সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু আমরা তোমারই বান্দা হে সুবহানাহু আমরা তোমারই বান্দা হে সুবহানাহু তুমি পোত পবিত্র অনন্ত অসীম তুমি পোত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান হে রহিম রহমান আল্লাহু 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 আল্লাহু
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের আজকের বিষয় হচ্ছে রহমতের দিনগুলো রহমতের দিনগুলো কীভাবে কাটাবো কীভাবে আমরা অতিবাহিত করবো আসুন শুরুতে আমরা আলোচনা শুনি আমাদের হুসাইন আকবর ভাইয়ের কাছ থেকে জিজুর কেমন আছেন আপনি
আলহামদুলিল্লাহ
জিজুর রহমতের দিনগুলো
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على خاتم النبيين আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি জুলহজ্জাতুল মাস এটা হচ্ছে হারাম মাস
হারাম মাস
এটা অত্যন্ত বরকতময় মাস এটা যার সম্পর্কে স্বয়ং আল্লাহ পাকই সূরা ফজরের মধ্যে ইরশাদ করেছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর যে ফজর শপথ এবং দশ রাত্রির যে মুফাসসিরগণ বিভিন্নভাবে প্রায় মুফাসসিরগণ এই আয়াতে পাক দ্বারা বিশেষ করে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন দশম রাত্রি দ্বারা বুঝিয়েছেন এই যে জিলহজ মাসের প্রথম যে দশ দিন আছে এই দশ দিনকেই বুঝিয়েছেন তো খুলাসা কালাম এটাই যে দশ দিন অর্থাৎ আল্লাহ পাকের নিকটে যে মাস আছে এই মাসগুলি আল্লাহ পাকের নিকটে সবচেয়ে দামি মাস হচ্ছে সাইয়দুস শুহুরি রমাদান অর্থাৎ রমাদানুল মুবারক মাস হচ্ছে মাসগুলির সরদার ওয়া আযমুহা হুরমাতুন দুল হিজ্জা এবং সম্মান ও মর্যাদার দিক থেকে সবচেয়ে মহান মাস হচ্ছে জুল হিজ্জাতুল হারাম মাস
সুবহানাল্লাহ
তো দেখেন তার মধ্যে এই মাসের মধ্যে ওলামায়ে কেরামগণ মুহাদ্দিসগণ আরও বলেন প্রথম দশ দিন খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর দরবারে এটার মধ্যে অবহেলা মোটেও করা যাবে না এই দশ দিনের মধ্যে আরও যেটা গুরুত্বপূর্ণ দিন ইয়ামুন নাহার দশম দিন
কুরবানির দিন
কুরবানের দিন সুবহানাল্লাহ বিহামদিহি দেখেন এই হযরত কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে হাফিজুল কিতাবাইন বলা হয়
সুবহানাল্লাহ
অর্থাৎ কোরআনে পাক এবং তাওরাত শরীফের যার থেকে জ্ঞান ছিল যিনি এটা মুখস্থ করেছিলেন আল্লাহু আকবার এবং তিনি বলেন আল্লাহ পাক সময়কে নির্বাচন করেছেন সুতরাং আল্লাহ পাকের নিকট সবচেয়ে প্রিয় সময় হলো হারাম মাসগুলি হারাম মাসগুলি কী কী চারটি মাস জুলকাদা, জুলহিজ্জা, মুহররম এবং রজব। এই মাসগুলির মধ্যে আল্লাহ পাকের নিকট সবচেয়ে প্রিয় হলো যেটা আমরা একটু আগে শুনেছি যে জুলহিজ্জাতুল হারাম, তার মধ্যে দশম দিন, দশম দিনের মধ্যে আবার যে প্রথম দিন। এই দিনগুলির সম্পর্কে আমার আল্লাহ পাক আরও বলেছেন, কোরআনে পাকের বিভিন্ন আয়াত পাওয়া যায়, যেমনটি অন্য আয়াতে পাকের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন, আমরা নির্দিষ্ট সময়গুলির মধ্যে, নির্দিষ্ট দিনের মধ্যে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। সেই জন্য এই দিনগুলির মধ্যে আল্লাহ পাকের জিকির দ্বারা, আইয়ামি মালুমাত দ্বারা দশম দিনকে বুঝিয়েছেন মুফাসসিরগণ, বেশিরভাগ এটাই বুঝিয়েছেন। এবং অন্য আয়াতের মধ্যে এসেছে আইয়ামি মাদুদাত, অর্থাৎ নির্দিষ্ট দিন মানে আপনার ইয়মে তশরিকের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আমরা যদি যাই হাদিসে পাকের দিকে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলি সম্পর্কে বলেছেন স্পষ্টভাবে, যেমনটি সহিহ আল বুখারী শরীফের মধ্যে এসেছেন, তাও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মাল আমালু ফি আইয়ামিন আফদল মিনহা ফি হাদিহি, অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল অন্যান্য আমলের চেয়ে অনেক উত্তম, অন্যান্য দিনের যে আমল আছে এই আমলগুলির চেয়ে অনেক বেশি উত্তম, আল্লাহ পাকের কাছে অনেক বেশি প্রিয় পছন্দ। কলু, সাহাবাই কেরামরা বললেন, ওয়ালাল জিহাদু, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও নয়, অর্থাৎ এই দিনগুলি যে এবাদত রিয়াজত আছে এটা আল্লাহর দরবারে অনেক বেশি প্রিয় পছন্দ, জিহাদ পর্যন্ত জিহাদ কি নয়। কলা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু, জিহাদও নয়, আল্লাহু আকবার, ইল্লা, তবে রজুলুন খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন, ওই যুদ্ধ, ওই জিহাদকারী যে ব্যক্তি তার ধন সম্পদ নিয়ে এবং নিজের নফস, জান নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছে, সে ধন সম্পদ সেখানে হারিয়ে ফেলেছে, নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছে, তারটা ভিন্ন ফজিলত আল্লাহর দরবারে। কিন্তু এছাড়া যত আমল আছে সকল আমলের চেয়ে সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহ পাকের নিকটে এই দশ দিনে এবাদত করা, আমল করা, রিয়াজত করা। অন্য আরেকটি হাদিসে পাকের দিকে আমরা যাই, যে রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হজ্জ, অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের এবাদতের চেয়ে আল্লাহর কাছে অন্য কোন এবাদত অতি প্রিয় নয়,
প্রিয় নয়।
সুবহানাল্লাহ, ইয়া আদিলু সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, এই দশম দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, একটি রোজা রাখলে ওই ব্যক্তি যেন এক বছর রোজা রেখেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া কিয়ামু কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, এই রাত্রিগুলির মধ্যে, রাত দ্বারা দশম রাত, এই দশ রাত্রির মধ্যে যদি রাত্রে কোনো ব্যক্তি লাইল, কিয়ামুল লাইল করে, অর্থাৎ নামাজ পড়ে কিয়ামুল লাইল দ্বারা, সে নামাজ হতে পারে, বসে বসে জিকির আজকার করতে পারে, দুরুদ পাক করতে পারে, মোটামুটি পুরো রাত বলতে আকসার,
আকসার
মানে সম্পূর্ণ রাত, এখানে মূল উদ্দেশ্য না, বেশিরভাগ তিন ভাগের দুই ভাগ যদি,
অর্ধেকের চাইতে বেশি যদি আমরা ইবাদত করি, তাহলে কিয়ামুল লাইল হিসেবে গণ্য হয়ে যাবে।
তো এই রাত্রিগুলির মধ্যে ইবাদত রিয়াজত করলে, যদি রাত্রি কিয়ামুল লাইল করে এবাদত করে, বলা হচ্ছে ওই ব্যক্তি যেন একটি রাতে এবাদত করলে সব কদর এবাদত করে।
সুবহানাল্লাহ, আমরা সবে কদর পাওয়ার জন্য কত চেষ্টা করি।
আল্লাহু আকবার।
হ্যাঁ, দশ দিন আমরা রমজান মাসে অনেক মানে ত্যাগ তিতিক্ষা দেই।
ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হুজুর, মানে আমরা তো চেষ্টা করি, মানে আখের আশারা, অর্থাৎ রমাদানুল মুবারকের শেষ দশকে আমরা খুঁজি লাইলাতুল কদর কখন নির্দিষ্ট, কিন্তু আমাদের মাঝে আমরা জানি না, কিন্তু আমরা নির্দিষ্ট একটা 27তম রাত আমরা পালন করি, কিন্তু এটাও আল্লাহ পাকের ইলমে, আল্লাহ পাকই বেহতর জানেন, কিন্তু ওইটার মধ্যে আমাদের মিস্টেক হতে পারে। কিন্তু এই দশম দিনে যদি রাতে ইবাদত করি, লাইলাতুল কদরে ইবাদত করো, সব নিশ্চিত আল্লাহ পাক তাকে দান করবে।
আসলে অনেক গুরুত্বপূর্ণ শহীদ ভাই, এই দশ দিনের ফজিলতের ব্যাপারে কি বলবেন?
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রথম আমি এটা বলবো, দেখেন আজকে যেটা আমাদের বিষয় নেওয়া হয়েছে রহমতের দিনগুলো, এই দিনগুলো সম্পর্কে মাশাআল্লাহুল করিম আলোচনা চলতেছে, ফজিলত বারাকাত আমার হুজুর আলোচনা করতেছে। আসলে দেখেন রহমত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া একটা বিশেষ নিয়ামত। কোরআন কারিমের মধ্যে রয়েছে সূরা আরাফের মধ্যে, যেটা কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, আল্লাহ তাআলার দয়া প্রতিটি বস্তুকে ঘিরে রেখেছে, আল্লাহ তাআলার রহমত রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এরপরে কিছু বিশেষ দিন দান করেছে আমাদেরকে, যেটা সূরা ফজরের মধ্যে এসেছে। মানে আজকের এই ভোরবেলার কথাও বলতেছে উলামায়ে কেরাম তাফসীরের মধ্যে লিখতেছেন, এই ভোর ওয়াল ফাজরি দ্বারা এই ভোরবেলাকে বোঝানো হচ্ছে।
সুবহানাল্লাহ।
ঈদুল আজহার দিনের ওই যেটা দশম তারিখ, এটাকেও বোঝানো হয়ে গেছে।
সুবহানাল্লাহ।
তো এই জন্য খুবই বরকতময় সময়, এই রহমতওয়ালা সময় এগুলো, কারণ আমার আল্লাহ তার রহমত প্রত্যেক বস্তুকে ঘিরে রেখেছে।
জি।
আর আমরা সবাই জানি আমার আল্লাহ কত বেশি রহমতওয়ালা। আমরা যদি ঘটনার দিকে যাই তাহলে তাফসীরে নঈমের মধ্যে একটি ঘটনা এসেছে, যেন আমাদের মানে জজবা চলে আসে, যেন আমরা এই দিনগুলোকে অবহেলায় না কাটাই।
জি।
কারণ আমার আল্লাহ তার কেমন রহমতওয়ালা, আর আমার আল্লাহ তালা আমাদেরকে রহমতের দিনও দান করেছে।
সুবহানাল্লাহ।
আমাদেরকে সুযোগ দিয়েছে, হায়াত দান করেছে। যদি হায়াত না দিত তাহলে আমরা পেতাম না আজকে এই এই দিনগুলো। অনেকেই অনেকের কফলে, অনেকেই সৌভাগ্যবান হতে পারে নাই, অনেকে কবরের মধ্যে চলে গিয়েছে।
জি।
অনেকে মৃত্যু তাদেরকে আঘাত করেছে। তো এই জন্য তাফসীরে নঈমের মধ্যে একটি ঘটনা এসেছে, দুই ভাই, এক ভাই নেককার ছিল, এক ভাই গুনাহগার ছিল। যখন গুনাহগার ভাই মৃত্যুর সম্মুখীন হলো, তখন নেককার ভাই বলতেছে, আমি তোমাকে অনেক বুঝিয়েছি, তারপরে তুমি গুনাহ থেকে বিরত হও নাই, এখন তোমার অবস্থা কী? তখন ওই গুনাহগার ভাই বলতেছে, হে আমার ভাই, যদি কাল কিয়ামতের দিন যদি আমার এই বিচার যদি আমার মায়ের হাতে দেয়, তাহলে আমার মা আমাকে কোথায় পাঠাবে, জান্নাতে নাকি জাহান্নামে?
জি।
তখন নেককার ভাই বলতেছে, মা তো জান্নাতেই পাঠাবে। তখন ওই গুনাহগার ভাই বলতেছে, আমার আল্লাহ তাআলা আমার মায়ের চাইতে বেশি দয়ালু।
সুবহানাল্লাহ।
এটা বলে সে ইন্তেকাল করলো। যখন তাকে দেখা হলো স্বপ্নের মধ্যে ইন্তেকালের পর, তখন জিজ্ঞেস করতেছে, আর তোমার এখন কী অবস্থা? বলছেন, আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করেছেন।
সুবহানাল্লাহ।
ওই একটি কথা যেটা আমি মৃত্যুর সময় বলেছি, আমার রব তাআলা
মায়ের
চাইতেও বেশি দয়ালু, এই কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে। দেখেন আমার আল্লাহ তাআলার রহমত কত বেশি। মানে সারা জিন্দগি গুনাহ করেছে, কিন্তু মৃত্যুর সময় একটি বাক্য তাকে জান্নাতে নিয়ে গিয়েছে।
এই
জন্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের দিন দান করেছে, যে দিনগুলোর মধ্যে যদি আমরা ইবাদত করি, ফজিলত কেমন, কত বেশি ফজিলত। বলা হচ্ছে রোজা রাখলে এক বছর রোজার সমান বলা হচ্ছে। চিন্তা করে দেখেন, প্রত্যেক রাত ইবাদত করা বলা হচ্ছে শবকদরের রাতের সমান, ইবাদত করার সমান। তো এই জন্য আমাদের তো উচিত এটা যে এই রাতগুলি ইবাদত করা, জিকির ইলাহি করা, আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করা, রোজা রাখা যদি সম্ভব হয়। এরপর বিশেষতম তো নবম তারিখ যেটা রোজা রয়েছে, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু
আনহা,
ইয়াউমুল আরাফা, যেটা এই রোজাটা হচ্ছে হাজার রোজার সমান।
সুবহানাল্লাহ।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার রেওয়ায়েত অনুযায়ী, আর একটা রেওয়ায়েত অনুযায়ী, এই রোজাটা এক বছর আগের গুনাহ মাফ করে দিবে, এক বছর পরের গুনাহ মাফ করে দিবে, কিন্তু এটা আবার হাজিগণ এই রোজা রাখতে পারবে না।
জি,
এটাও রয়েছে।
জি, যারা গায়ের হাজি,
যারা তারা রোজা রাখলে
ছাড়া অন্য ইয়াতে আছে।
তো এই জন্য আমাদের উচিত হচ্ছে এই রহমতের দিনগুলোতে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করা, রিয়াজত করা, জিকির ইলাহির মাধ্যমে এই দিনগুলো অতিবাহিত করা। ইনশাআল্লাহুল কারিম, যদি আমরা এই দিনগুলো জিকির ইলাহির মধ্যে যদি অতিবাহিত করি, তা আল্লাহ তাআলার রহমত ইনশাআল্লাহুল কারিম সফল তো সে হয়ে যাবে, যে আল্লাহ তাআলার রহমত পেয়ে যাবে
ইনশাআল্লাহ।
এই জন্য আমাদেরকে এই দিনগুলোতে বেশি বেশি ইবাদত করতে হবে
ইনশাআল্লাহ। সবচেয়ে উত্তম বিষয় হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক থেকে নবম তারিখ পর্যন্ত রোজা রাখার ফজিলত আলহামদুলিল্লাহ আমরা একটা অকে শুনেছি হাদিসে পাকের দ্বারা। তো এটাই বেস্ট হবে, সুন্দর হবে, ভালো হবে, হাদিসে পাকের উপর আমল হয়ে যাবে, আরাফাত দিবসে রোজার সওয়াব পেয়ে যাওয়া হবে। আট এবং নবম তারিখ উভয় দিনে রোজা রাখা। সুবহানাল্লাহ। আমাদেরকে খুব সুন্দর একটি বিষয়ের দিকে মনোযোগ আকর্ষণ করেছেন আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা ফজিলত আমরা শুনছি এর উপর আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল করিম। আমরা আলোচনার দিকে তো আবারও আসবো, আমাদের সময় হয়েছে দর্শকের কল নেয়ার। আসুন কিছু কল অনুষ্ঠানে আমরা সামিল করি। জি,
মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানটি অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। মাদানী চ্যানেলের মোবালিকদের জানাই ধন্যবাদ ও মুবারকবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। জি, পরবর্তী কল।
হ্যাঁ, আমি এদের গজল শুনতে চাই, কাফের দেখে না প্রিয় নবী।
মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকবেন ভাইজান, আমরা চেষ্টা করব আপনার এই কালামটি শোনানোর জন্য। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ কাইয়ুম, আপনাদের চ্যানেল আমি সব সময় দেখি, ভালো লাগে, আমার মাও বর্তমানে দেখে।
মাশাআল্লাহ, আপনার মাও দেখছে, আল্লাহ তাআলা আপনার মাকে বরকত দান করুক, আমাদের সাথে এভাবেই যুক্ত থাকবেন। জি, পরবর্তী কল।
রাজবাড়ী জেলা, আপনাদের অনুষ্ঠানটি আমি দেখছি, আমার অত্যন্ত ভালো লেগেছে,
সবসময় আপনাদের চ্যানেলটা আমি দেখি, খুব ভালো লাগে। আপনি আমার জন্য দোয়া করবেন
ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার সমস্ত নেক জায়েজ দোয়াকে কবুল করুক। এভাবে আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ অনেক ইলমে দিন হাসিল করতে পারবেন। পরবর্তী কল।
মোহাম্মদ আবু খুরাইরা, আমি একটি গজল শুনতে চাই। অতি শীতল হাওয়া মদিনারি।
অতি শীতল হাওয়া মদিনারি, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন। আমাদের সাথেই থাকবেন। আমি বলবো যে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আমরা কালাম শুনবো। আমানুল্লাহ ভাই এগুলো নোট করে রাখবেন। আসুন, আমাদের দ্বিতীয় প্যাকেজের সময় হয়েছে, দেখি আজকের দ্বিতীয় প্যাকেজ কি। দ্বিতীয় প্যাকেজ হচ্ছে আজকের প্রশ্ন। আমাদের একজন মুবাল্লিগ সাধারণ মানুষদের কাছে কিছু প্রশ্ন করেছে, আসুন দেখি কি প্রশ্ন করেছে এবং তারা কি উত্তর দিয়েছে। জি,
সালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
কেমন আছেন আপনি?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
মাশাআল্লাহ, আপনার নাম কি?
আমার নাম মোহাম্মদ মুহররম কাদেরী।
জি মুহররম ভাই, হজ কোথায় হয়?
মক্কা শরীফে।
হজ আরব দেশে মক্কা শরীফে হয়ে থাকে।
হজ তো হয় মক্কা। আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। আল্লাহ করিম আপনাকে আপনার পরিবারের সাথে হজ করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু।
মাশাআল্লাহ, হজ কোথায় হয় এটা তো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানে না। তো হজ হয় মূলত আরব শরীফের মক্কা শরীফ এবং তার আশেপাশের কিছু স্থানে, যেমন মিনা, মুজদালিফা, আরাফা। তো এখানেই আপনার হজের যে মূল কার্যক্রম সেগুলো অনুষ্ঠিত হয়। তো অনেক সবাই সঠিক উত্তর দিয়েছেন যে হজ মক্কা শরীফ হয়, আরব শরীফ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করুক। যে সকল অডিয়েন্স আমাদের সাথে এখন যুক্ত আছেন অনুষ্ঠানে, আল্লাহ করিম সবাইকে হজ্জে মবরুর নসিব করুক। এবছর যারা গিয়েছে তাদের হজও কবুল করুক, তাদের উসিলে আমাদেরকেও কবুল করুক। আসুন কালাম এবং নাচ শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনাকে কন্টিনিউ করব ইনশাআল্লাহ। জি
ও গো নবী, তোমার আখলাকে অপরূপ। ও গো নবী, তোমার আখলাকে অপরূপ। সবে চে চাই তোমার উত্তরে স্বরূপ। আখলাকে অপরো সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ ও গো নবী তোমার আখলাকে অপরো চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলি চন্দ্র সূর্য তারকা তোমার পায়ের ধুলি তোমার চরণ নবী এমন অপরূপ আখলাকে অপরো এ মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহরে কোন দিন ফুরাই জানি এ অধমে আশার প্রহর যাই যে শত হাজির তোমার দরবারে প্রতি বছর যাই যে শত হাজির তোমার দরবারে প্রতি বছর যাই যে শত হাজি তোমার দরবারে প্রতি বছর মন চাই আমার যাই পেতে তোমার কৃপার নজর এ মন উদাস আমার যেতে পিয় নবীর বাকের তারা যদি কভু চমকে উঠে আমার বাগের তারা যদি কবু চমকে উঠে আমার শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর বন্দি আছি আমি বাংলার কারাগারে বন্দি হয়ে আছি আমি বাংলার কারাগারে কোন দিন পাব রেহাই যাব ছুটে আরব শহরে এ মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর দিন ফুরাই জানি এ অধমের আশার প্রহর
আল্লাহ আসলেই মদিনাতুল মুনাওয়ারা তো এমন শহর যে শহরে সবাই যেতে চায় কে যেতে চায় না সবাই যেতে চায় কেনই যেতে চাইবে না যেখানে নবিয়ে রহমত শফিয়ে উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন যারা মদিনায় যায় তাদের এমন মনে হয় যে আমি তো নবীর যুগে চলে এসেছি যারা মদিনায় যায় তারা এমন মনে করে যে আমি তো শান্তির জায়গায় চলে এসেছি। যারা মদিনায় যায় তাদের এটা মনে হয় আমি এতদিন বিচ্ছিন্ন ছিলাম, আমি আমার আকার দরবারে চলে এসেছি, আমি আমার আকার কাছে চলে এসেছি, যে আকা সাফাত করে করে বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আরে আমি তো ওই রাজার দরবারে এসেছি, ওই বাদশার দরবারে এসেছি যার দরবারে লা বলতে কিছু নেই, যার দরবার থেকে কেউ খালি হাতে ফেরত যায় না। হ্যাঁ, অনেক জায়রিন, অনেক জিয়ারতকারী যখন মদিনায় যায়, যে আরজি নিয়ে যায় সে আরজি তার পূরণ হয়ে যায়, যে আশা নিয়ে যায় তার সে আশাই পূরণ হয়ে যায়। আজকে আমরা হজের ট্রান্সমিশন করছি, না জানি কোন সৌভাগ্যবান এখন মদিনার সেহেনের বসে সবুজ গম্বুজের দিকে তাকিয়ে আছে, না জানি কোন সৌভাগ্যবান এখন তার দৃষ্টি সেই কাবার দিকে দিয়ে আছে, না জানি কোন সৌভাগ্যবান হ্যাঁ তার সেই শরীরকে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে শরীর নিয়ে। তো কাশ যদি আমরাও সেখানে থাকতাম, কাশ যদি আসলে মক্কায় যখন থাকা হয় এবং মক্কার যখন জিয়ারত করা হয় তখন বেকুল হয়ে যায় যে কখন মদিনায় যাব, কখন মদিনায় যাব। আর যখন মক্কা থেকে বিদায় নেওয়ার পালা চলে আসে তখন মক্কাকে ছাড়ার একটা কষ্ট অন্তরের মধ্যে চলে আসে যে আল্লাহু আকবার,
যে নবীকে আমরা দেখি নাই, আমরা কি আমার রসুলকে দেখেছি? এখনো কান্না করছে উম্মতকে সুপারিশ করে, কেমন নবী, কেমন রসুল, কেমন আখির নবী আমরা পেয়েছি। এখানে না গেলে তো আমরা কোথায় যাব? আমার রসুলের দরবারে না গেলে কোথায় যাব আমরা? সেখানে না যেতে পারলে এই জিন্দগির অর্থটা কি হবে?
আল্লাহ আমাদের সবাইকে মদিনার হাজরি নসিব করুক। আসলে খুব সুন্দর কথা বলেছেন হুসাইন আকবর ভাই, নবীকে আমরা দেখিনি, না দেখে এত মহাব্বত, সাহাবায়ে কেরামের কেমন মহব্বত ছিল, আপনারা তো নিজ চোখে দেখেছেন না, সবসময় আমার নবীর আশেপাশে ঘুরে বেড়াতেন, আমার নবীর সাথে থাকতেন, নবীর দরবারে পড়ে থাকতেন, তাদের কেমন মহব্বত ছিল। আজ আমরা এত বছর পরে নবীর কথা শুনছি, এরপরে নবীর জন্য কান্না করছি, নবীকে পাওয়ার জন্য কান্না করছি, নবীর বিরহে কান্না করছি, মদিনায় যাওয়ার জন্য কান্না করছি। তো আল্লাহ করিম আমাদের সবাইকে মদিনার হাজরি নসিব করুক। আসুন মদিনার একটু ইয়াদ তাজা করি। মদিনা শরীফ থেকে প্রতিদিন একটি করে প্যাকেজ আমাদের অনুষ্ঠানে চালানো হবে, ওখান থেকে একজন মোবালিকে দাওয়াত ইসলামী আমাদেরকে মদিনার জিয়ারত করাবেন এবং কিছু প্রশ্ন অনুষ্ঠানে রাখা হবে। আসুন আমরা আমাদের সেই প্যাকেজটি অনুষ্ঠানে সামিল করি। জি,
এই মসজিদকে মসজিদে গামামা কেন বলা হয় এবং রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কোন নামাজ আদায় করেছিলেন?
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মসজিদে গামামা। আমরা যারা মদিনা শরীফে গিয়েছি আমরা জানি যে মসজিদে গামামা একেবারেই মদিনার খুব পাশেই। তো আমাদের এনাম আত্তারি ভাই উনি মসজিদে গামামা শরীফের সামনে থেকে আমাদেরকে বলছেন যে মসজিদে গামামাকে মসজিদে গামামা কেন বলা হয় এবং এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নামাজ আদায় করেছেন। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা সৈয়দি মাওলানা ইলিয়াস আত্তার কাদেরি দামাত বরকাতুল আলিয়ার একটি লিখিত কিতাব আশিকানে রসুলের 130টি ঘটনা বলি। তো এই কিতাব এমন একটি কিতাব যে কিতাব পড়লে আশিকদের অন্তরে ইশক বেড়ে যায়। তো আমি বলবো প্রথমত যারা হাজি তাদেরকে এই কিতাব পড়ার ব্যাপারে সাজেস্ট করুন। এখানের মধ্যে আলহামদুলিল্লাহ অসংখ্য জিয়ারতের স্থানের ব্যাপারে ডিটেইলস লেখা আছে, তো এখন যে প্রশ্নটা এনাম ভাই করেছেন এর উত্তরও আমি এই কিতাব থেকেই দিচ্ছি। 231 পৃষ্ঠায় লেখা আছে, মক্কা শরীফ বা জেদ্দা শরীফ থেকে মদিনা শরীফে আসার সময় মসজিদে নববী শরীফ আসার পূর্বে উঁচু গম্বুজ বিশিষ্ট অত্যন্ত সুন্দর একটি মসজিদ দেখা যায়। এটি মসজিদে গাওয়ামা, যেটি আপনারা এখন ভিডিওতে দেখেছেন। আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে প্রথমবারের মতো ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ এই জায়গাটিতেই খোলা ময়দানে আদায় করেছিলেন। এখানে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। দোয়া করার সাথে সাথেই মেঘ জমে যায় এবং বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। মেঘকে আরবিতে গামামা বলা হয়, সেই কারণে এ মসজিদকে মসজিদে গামামা বলা হয়। এখানে খোলা ময়দান ছিল প্রথম শতাব্দীর মুজাদ্দিদ আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে মসজিদ নির্মাণ করেন। মাশাআল্লাহ, আপনারা খুব সুন্দর মসজিদ দেখতে পেলেন। এটিও মদিনা শরীফের একটি জিয়ারতের স্থান। আল্লাহ আমাদের সবাইকে, বিশেষ করে যারাই এখন আমাদের সাথে যুক্ত আছেন এবং পরবর্তীতে অনুষ্ঠানটি দেখবেন, আল্লাহ করিম সবাইকে সচক্ষে সেখানে গিয়ে মসজিদে গামামা শরীফের জিয়ারত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান বরকতময় প্রভাত। আজকের অনুষ্ঠানের বিষয় নেওয়া হয়েছিল রহমতের দিনগুলি। শহীদ ভাই, আপনার কাছে আসবো আবারও। রহমতের দিনগুলি, এই দিনে আমরা আর কী কী করতে পারি?
আসলে দেখেন, রহমতের দিনগুলো যেগুলো আমরা এখন অতিবাহিত করতেছি,
জি আলহামদুলিল্লাহ,
আসলে দেখেন এটাতে আমরা দেখি এখানে এই মাস জুল হিজ্জাতুল হারাম যে মাসটা রয়েছে, জিলহজ মাস, এখানে যদি আমরা দেখি অনেক ইবাদত তো রয়েছে, কিন্তু এর পাশাপাশি আমরা যদি দেখি দুইটা ইবাদত, একটা হচ্ছে হজ,
সুবহানাল্লাহ,
এটা হাজিরা করবে, আরটা হচ্ছে কুরবানি। এই দুটা ইবাদত আল্লাহর তাআলার কাছে খুবই মকবুল, খুবই মকবুল ওয়ালা।
জি,
তো এর পাশাপাশি যদি আমরা এটাও দেখি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিন্দেগি কীভাবে অতিবাহিত করেছেন এই মাসে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে কীভাবে অতিবাহিত করেছেন, এর পাশাপাশি আমরা যদি কিতাবের মধ্যে এটাও দেখি এই মাস যখন আসবে, বলা হচ্ছে এই মাস আসার আগে যেন তারা আমরা যেন কী না করি, মানে শরীরের কোনো অঙ্গকে যেন না কাটি, এবং নখ চুল এবার অঙ্গ যেন আমরা কোনো অঙ্গ যেন কী না করি, না কাটি। কারণ কেন, যেন এটা ওই এই মাসে যেগুলো সবচেয়ে উত্তম যে ইবাদত হজ, যেন তাদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, মানে হাজিরা যেন হাজিরা কী করে না কোনো নখ এগুলো, হ্যাঁ, হেরাম অবস্থায় যে কী করে না, কোনো কর্ম করে না, মানে কোনো কিছু কাটে না, এই জন্য তাদের যেন সাদৃশ্যপূর্ণ হয়, যেন বলা হচ্ছে এই দিনগুলোতে তোমরা তোমাদের নখগুলো তোমাদের চুলগুলো যেন না কাটো, কারণ হাজিদের সাদৃশ্য হবে। এর পাশাপাশি মুফতি আহমদ ইয়ারকান নিমির রহমতুল্লাহ তাআলা বলতেছেন, যারা কুরবানি করার সামর্থ্য থাকে না তারা যদি এই আমল করে এই দিনগুলোতে, কেমন রহমত আমার আল্লাহ তাআলা, রহমত কেমন এই দিনগুলো, কেমন রহমত, বলা হচ্ছে তারা কুরবানি সব পেয়ে যাবে।
সুবহানাল্লাহ,
মুফতি আহমদ ইয়ারকান নিমির রহমতুল্লাহ তাআলা বলতেছেন। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে এই দিনগুলোর মধ্যে যদি নখ না কাটার এত ফজিলত,
মাশাআল্লাহ, অনেকের সামর্থ্য থাকে না
কুরবানি, সামর্থ্য থাকে না,
তো সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি এই আমলটা করা হয় তাহলে কুরবানির সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। আমরা দেখি যে এই দশ দিন বিশেষ করে মুসলমান ওই যে গরুর হাটে যাওয়া, সেখানে টাইম স্পেন্ড করা, এর মধ্যেই তাদের সময়টা চলে যায়। কিন্তু রহমতের যে এত বড় বড় দিন আমাদের কাছে এসেছে এবং আমাদের কাছে একটা সুযোগ এসেছে রহমত লুটে নেয়ার, তো এই দিনগুলোতে আমরা কেন ফোকাস করতে পারছি না?
আসলে ফোকাস না করতে পারার অন্যতম কারণ হচ্ছে ইবাদতের প্রতি গাফেল, এই যে এই দিনগুলির প্রতি গাফেল থাকা। যেমনটি জুলহিজ্জাতুল হারাম মাসের প্রথম দশ দিন, রমাদান মুবারকের বিশেষভাবে শেষ দশ দিন, এবং মুহররম হারাম শরীফের
প্রথম দশ দিন,
প্রথম দশ দিন, এই যে ৩০ দিন দশ দশ করে, এগুলি খুবই গুরুত্বপূর্ণ দিন। এইগুলির মধ্যে আসলে আমাদেরকে এটা চিন্তা ভাবনা করা উচিত, আমি কি আগামী বছর এই দশম দিনগুলি আমি পাবো, এই দিবসগুলি কি আমার জিন্দগির মধ্যে মিলবে নাকি মিলবে না, নাকি আগামী বছর এই জুলহিজ্জাতুল হারাম মাস আসার আগে আমি কবরের মধ্যে থাকব, কত মানুষ গত বছর এই সময় ছিল, এ বছর নাই, আগামী বছর আমি থাকবো কি না, কোনো গ্যারান্টি নাই। আসলে আমাদের না অনেক বড় বড় আশা আমাদেরকে দুনিয়ার মুখ আমাদেরকে এবাদত থেকে গাফিল রেখেছে, আমাদেরকে শয়তানের পদঙ্গ, শয়তানের জালের মধ্যে বেড়া জালে আমাদেরকে গ্রেফতার করেছে। আমরা চিন্তা করি অনেক বছর ভাববো আগামী বছর রোজা ধরবো আর কি, অথবা কিছুদিন পরে নামাজ ধরবো আর কি, আগামী বছর না হয় একেবারে পাক্কা ইমানদার মুত্তাকি হয়ে যাব, ইন্তেকালের আগে না হয় করে ফেলবো, মনে রাখা দরকার। এই যে আগামী কালের যে চিন্তা ভাবনা আমি আপনি করছি, কত মানুষকে আমরা দেখেছি আগামীকাল অথবা আগামীর দিনের যেই তাদের নিয়ত আশা আকাঙ্ক্ষা ছিল এগুলি আপন আপন জায়গার মধ্যে পড়ে রয়েছে, আগামী দিন আগামী সময় আসার আগে সে কবরে চলে গেছে। তা আমাদের উচিত এই দিনগুলির মধ্যে গাফিলতি না করা, কেননা এই দিনগুলির মধ্যে যেভাবে এবাদত রিয়াজত করার সওয়াব নেকি আল্লাহর দরবারে রয়েছে, বলা হচ্ছে হাদিসে পাকের মধ্যে ওয়াল আমালু ফিহিন ইউদাআফু সাবউ মিআতি দিউফিন, এই দশ দিনের নেকি সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। বিপরীতে দেখেন কুরবান করা এটা ওয়াজিব আমাদের উপর যাদের উপর সামর্থ্য আছে, কাদের উপরে? বালেক মুকিম, মুসাফির নয়, এমন অবস্থা যার থেকে নিসাব পরিমাণ সম্পদ আছে, অর্থাৎ 52 তোলা রূপা সমপরিমাণ যার থেকে আছে, কর্জ থেকে মুক্ত থাকবে, এবং এই নিসাব পরিমাণ সম্পদ এগুলি তার এই মৌলিক প্রয়োজনের বাইরে হবে, মৌলিক প্রয়োজনের বাইরে হবে। দশম তারিখ সুবহ সাদিক থেকে শুরু করে বারোতম সূর্যাস্ত পর্যন্ত এই তিন দিনের ভিতরে যদি নিসাব পরিমাণ সম্পদ তার থেকে থাকে, তার উপরে কি আপনার কুরবান ওয়াজিব। তো এখন এটা ওয়াজিব, কিন্তু নামাজ পড়া
ফরজ?
ফরজ। দেখেন এটার চেয়ে আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা হাতছাড়া করছি। তাছাড়া আমার মাশাআল্লাহ হুলকার মুবাল্লিগে দাওয়াত ইসলামী যেটা বলেছে, নখ চুল কর্ম না করা দশম দিন পর্যন্ত, যারা কুরবানি করবে আর যারা কুরবানি করবে না তাদের উভয়ের জন্য আমল করলে কি হবে, সওয়াব। যেন কেন? ওই হাজি সাহেব হাজি সাহেবদের সাথে সাদৃশ্য হওয়ার কারণে। তো এখানে আবার আপনি এটা এই আমলটা করা হচ্ছে মুস্তাহাব, লেখত ভাই এই আমলটা করা মুস্তাহাব, কিন্তু আপনি 31 দিন হয়ে গেছে আপনি খোর কর্ম করেন নাই, তো এখন দশম দিন যদি আপনি এটাকে পালন করতে যান 41 দিন হয়ে যাবে, তো এখন 40 দিনের বাহিরে কর্ম না করা নখ না কাটা এটা হচ্ছে হারাম। এখন এই ওয়াজিব আপনার কাটা 40 দিনের অন্তর অন্তরে, আপনি এই মুস্তাহাব আমল করতে গিয়ে আপনি তো হারাম কাজ আপনি করতে পারবেন না, যেমনটি অনেককে বলতে শোনা যায় যে মুরগি এই 10 দিনে জবাই করা যাবে না, এটা হচ্ছে কুসংস্কার। অনেকে বলতে শোনা যায়, গতকাল কামার থেকে একজনে জিজ্ঞেস করেছে যারা কোরবান করবে তাদের জন্য মুরগি জবাই করা অথবা জান দেওয়া এটা মানে হারাম মানে নিষেধ, এটা কি? আমার থেকে জিজ্ঞেস করতাম যে এটা হচ্ছে কুসংস্কার। আবার মাযাল্লাহ আমাদের সমাজ এখন কোথায় গেছে লিয়াকত ভাই? দেখেন আরেকজনে বলতেছে যে গত বছর কুরবানি করেছি 1 লক্ষ অথবা 1.5 লক্ষ টাকা দিয়ে আমি পশু কুরবানি দিয়েছি, এবছর আমার নিসাব পরিমাণ সম্পদের মালিক আমি নই, অর্থাৎ কুরবানি সে ঘর মধ্যে অশান্তি সৃষ্টি করছে সমিতি থেকে, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ মানে এই আপনার কি বলে লোন নিয়ে সে কিস্তিতে সে কুরবানি দিতে হবে, না দিলে মানুষ আমাকে কি বলবে?
আসলে এরকম অনেক শ্রেণীর মানুষ আছে।
ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি আল্লাহ পাক তাদেরটা কবুল করে যার দিলের তাকওয়া আছে, যার দিলের মধ্যে কি আছে, তাকওয়া আছে। সেই জন্য আমরা যেন এগুলি করতে গিয়ে
মানে রহমত না পেয়ে উল্টা আমরা আল্লাহ তাআলার
আল্লাহর গজবের আমরা শিকার হচ্ছি, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। তো আসলে আমাদের বিষয়টা এটা না, আমাদের বিষয় হচ্ছে দশম দিনের ইবাদত। আমি কয়েকটা বিষয় উল্লেখ করব। এই দশম দিনে বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10টি আমলের কথা, বিশেষ করে 1 নম্বর হচ্ছে তওবা ইস্তিগফার করা,
তওবা করা
অনেক বেশি, তওবা ইস্তিগফার করা বলা হচ্ছে। তওবা এমন একটি বিষয় এটা যদি কোনো যত বড় গুনাহগার হোক না কেন তওবা করতে দেরি, এই যে তওবাতুন নাসুহা এটা যদি কোনো ব্যক্তি করে মুসলমান যদি করে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।
অনেকে তওবা করে এইভাবে
না, এটা
এটাকে তওবা বলা হবে কিনা
এটা আমাদের প্রচলন হয়ে গেছে, এটার নাম তওবা নয়,
তওবার শর্ত আছে,
তওবার তিনটি শর্ত আছে। তওবার তিনটি শর্তের মধ্যে 1 নম্বর হচ্ছে সে যেন যেই এই গুনাহের কাজ করেছে ইনস্ট্যান্ট এটাকে ঘৃণা করা, 2 নম্বর হচ্ছে এখান থেকে ফিরে আসা, 3 নম্বর হচ্ছে মৃত্যু পর্যন্ত তোবার উপর অটল থাকা, তোবা কবুল হয়েছে এটার অন্যতম আলামত হচ্ছে যে গুনাহের কারণে তোবা করেছে ওই গুনাহ মৃত্যু পর্যন্ত আর ফিরে না আসা না যাওয়া। এই এখানে সামান্য কয়েকটা তোবা ইস্তিগফার অথবা গালের মধ্যে থাপ্পড় খেয়ে নেওয়া এটাকে তো আর তোবা বলে না,
বা আমরা হাঁটতে বসতে আস্তাগফিরুল্লাহ
ইস্তিগফার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 থেকে 100 বার কি করতেন? ইস্তিগফার করতেন। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, শুধু মাসুম নয়
মাসুমিনদের সরদার,
সরদার যিনি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো এই মানে ইস্তিগফার করার, তোবা করার, আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ গুনাহ থেকে গুনাহ হয়ে গিয়েছে এই জন্য তোবা করার তো কোনো প্রয়োজনই নাই। এটা আমি আপনার জন্য শিক্ষা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুমদের সরদার হতে পারে, হয়ে 70 থেকে 100 বার ইস্তিগফার করতে পারে। তো আমরা গুনাহগার, আমাদের আপাদমস্তক গুনাহ, তো আমাদের কতবার ইস্তিগফার করা দরকার? আল্লাহ পাকের দরবারে এই ইস্তিগফার এত বেশি পছন্দ, আল্লাহু আকবার, এত বেশি পছন্দ। বলা হচ্ছে এই ইস্তিগফারের কারণে বান্দা মুহূর্তে আল্লাহ পাক থেকে যেটা চায় সেটা পেয়ে যায়। এই ইস্তিগফার আমাদের আদত বানা উচিত প্রতিনিয়ত, কমপক্ষে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করতে গিয়ে 70 থেকে 100 বার আমরা যেন
দাওয়াত ইসলামের 72 নেক আমলের মতো এই আমলটা
জি উঠতে বসতে শুইতে সর্বাবস্থায় হারাম নাফাক জায়গা ছাড়া আমরা এটা করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। নাম্বার 2 হচ্ছে ফরজ ও নফল সালাতগুলো গুরুত্বের সাথে আদায় করা। যেমনটা আজকের ফজর নামাজ আপনি একটু আগে শুরুতে বলেছেন, যারা আদায় করেছে মুবারকবাদ। এভাবে করে প্রত্যেক মুসলমানের উচিত। দেখা যায় অন্যান্য দিনের মধ্যে আমরা যেভাবে অবহেলিত আমরা থেকে যাই সেভাবে এই দিনগুলি আমরা গুরুত্ব দিই না। দেখেন এই দিনগুলির গুরুত্ব দেওয়া মানে এই দিনগুলি থেকে শিক্ষা অর্জন করে মৃত্যু পর্যন্ত যেন আমরা ইবাদতের মতো অটল থাকতে পারি। আমরা কি জানি যেই হজে হাজি সাহেব হাজি সাহেবাগণ গিয়েছেন গোটা পৃথিবী থেকে বিভিন্ন আপন দেশ থেকে, কিন্তু ওইখানে না গিয়েও আপন দেশে থেকে হজের সওয়াব পেয়ে যায়, সুবহানাল্লাহ বিহামদি। তার মধ্যে একটা হচ্ছে যে 2 নম্বর আমরা বলেছি জামাত ফরজ ইবাদত নফল এই যে ইবাদতগুলি করা, বিশেষ করে জামাত সহকার। হাদিসে পাকের মধ্যে আসছে আপন ঘর থেকে যদি কোনো ব্যক্তি উজু করে ভালো নিয়ত সহকার উত্তম পোশাক পরে যদি সে ফরজ জামাতে শরীক হওয়ার জন্য বের হয় এবং ইশরাক সাজ নামাজ পড়ে, যেটা ফজরবেলা সূর্য উদয় হওয়ার 15 থেকে 20 মিনিট পরে পড়া হয়। এই 3টা আমল, একটা হচ্ছে জামাত সহকারে নামাজ পড়ার উদ্দেশ্যে, আর একটা হচ্ছে ইশরাক সাজ। বলা হচ্ছে জামাত সহকারে নামাজ পড়ার উদ্দেশ্যে যদি আপন ঘর থেকে উজু করে বের হয় আল্লাহ পাক তাকে হজ্জে মাবরুর সওয়াব তার আমল নামায় দান করে।
সুবহানাল্লাহ।
এবং ইশরাক সাজ পড়লে উমরার সওয়াব তার আমল নামায় আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ বিহামদি। তো এগুলি যেন আমরা গাফিলতি না করি। এরপর নাম্বার 3 হচ্ছে সিয়াম পালন করা, রোজা রাখা, যেটাকে আমরা একটু আগে অনেক ফজিলত শুনেছি। এই 1 থেকে 9 তারিখ পর্যন্ত আমরা এই রোজাগুলি রাখার চেষ্টা।
এখানে আরেকটা বিষয় হুজুর জি, আরেকটা বিষয় যে আমির আল সুনাত দামাত বরকাতমুল আলিয়াও কিন্তু এই দিকে আমাদেরকে মনোযোগ দিয়ে থাকেন যে কারো যদি কোনো ফরজ রোজা কাজা থেকে থাকে, যেমন অনেকেই আমরা অনেক নফল নামাজ নফল রোজার অনেক শৌখিন
বুঝতে আদায় করি, যেমনটি হজের 3টি মাস শাওয়ালুল মুকাররম জুলকাদা জুলহিজ্জাতুল হারাম, এই যে শাওয়ালের 3-6 রোজা আছে অনেকে, যেমনটি নির্দিষ্ট সময়ে এবং অনেকে বৃদ্ধ অবস্থায় অসুস্থতার কারণে যে রোজাগুলি রাখতে পারে না, মনে রাখবেন ফরজ আগে,
ফরজ আগে।
আপনি যদি ফরজ আগে আদায় না করেন নফলটা আল্লাহর দরবারে কবুল হবে না, এটা মনে রাখতে হবে। কারণ নফল এটা আপনি যে কোনো মুহূর্তে রাখতে পারবেন, তো আপনি আগে ফরজগুলি আদায় করে ফেলুন, এরপর নফলগুলি আপনি আদায় করলে আল্লাহর দরবারে ডবল সওয়াব নেকি আল্লাহ পাক চাহত আপনার জন্য মিলবে। নাম্বার 4 যে আমলটি আমরা করি, বিশেষ করে হজ যেটাকে বলা হয় মাশাআল্লাহুল করিম তারা করতেছে, কিন্তু তারা তো হাজি সাহেব গিয়েছেন, আমরা না গিয়েও কিন্তু সওয়াব অর্জন করতে পারি। আমরা 3টা আমলের কথা বলেছি, জামাত সহকারে নামাজ 5 জায়গা আমরা পড়বো, ইশরাক সাজ পড়ার চেষ্টা করবো। নাম্বার 4 হচ্ছে যে জিকিরুল্লাহ করা, অনেক বেশি জিকিরুল্লাহ করা। জিকিরুল্লাহ হচ্ছে তাসবিহ তাহালিল তাহামিদ যেগুলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার এই তাসবিহগুলি পড়া অনেক বেশি করে বলা হচ্ছে। হাদিসে পাকের মধ্যে এসেছে আপনার ফরজ এবাদতের পরে, প্রত্যহ ফরজ এবাদতের পরে কোনো ব্যক্তি যদি এই তাসবিহে ফাতেমা যেটাকে বলা হয় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ আকবার, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক এগুলি আদায় করার কারণে হজ্জে মাবরুর সাহাব তার আমলনামায় দান করে। অন্য রবায়েতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনগুলির মধ্যে যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ 100 বার দৈনিক পাঠ করে 100টি হজের সওয়াব তার আমলনামায় দান করে।
সুবহানাল্লাহ,
দেখেন এত নেকি আমি আপনার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিয়েছে যে বান্দা আমল করো আমল করো, কিন্তু আমরা কত গাফিল না জানার কারণে। তুই আমল করার অন্যতম এই আমল করতে পারার এটার অন্যতম মাধ্যম হবে আমরা যেন ফজিলতগুলি মনে রাখি। নাম্বার 5 হচ্ছে আল্লাহ পাকের জিকির, এখন যেটা আলোচনা হয়েছে। নাম্বার 6 তাকবীর তাহালিল এবং তাহমিদ যেটাকে বলা হয়, যে আমরা অনেক বড় বড় করে যারা কোরবানি করবে অথবা যারা কোরবানি করবে না তারা আমরা সেই 3 জন ব্যক্তি অর্থাৎ জিব্রিল আমিন আলাইহিসসালাম যখন ইসমাইল জবিহুল্লাহকে জবাই করছিলেন তখন আল্লাহ পাকের হুকুমে খুবই দ্রুততার সাথে 4 বার জিব্রিল আমিন আলাইহিসসালাম পৃথিবীর জমিন এসেছেন। তার মধ্যে একবার হচ্ছে আল্লাহ পাকের হুকুমে ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাইল জবিহুল্লাহকে জবাই করছিলেন তখন আল্লাহ পাকের হুকুমে খুবই দ্রুতর সাথে আসছিলেন, যেন ইব্রাহিম আলাইহিসসালামের একটা অবগত হয়ে যায়। জিব্রিল আমিন বলেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরপর করে এই আওয়াজ শুনে বললেন ইসমাইল জবিউল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড় এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম বলেন ওয়ালিল্লাহিল হামদ, এই কাজের জন্য আল্লাহ পাকের সমস্ত প্রশংসা শুকরিয়া আদায় করছি। এই যে তাকবীর তাহালিল তাহমিদ এগুলি আদায় করা, অনেক বড় বড় আওয়াজে বেশি বেশি করে এগুলি আদায় করা। নাম্বার 7 হচ্ছে আরাফার দিনের রোজা রাখা।
জি,
এটার ফজিলত আমরা শুনেছি, আমরা তাকরার করছি যেন আমাদের মনে থাকে। নাম্বার 8 হচ্ছে কুরবানির দিন, 10ম দিন বিশেষ করে এই দিন দোয়া কবুলের দিন বলা হচ্ছে। ওলামায়ে কেরামগণ বলছেন এই দিনের এবাদত ঈদুল ফিতর হচ্ছে আরো বেশি, মানে এই দিনের গুরুত্ব যে রক্ত প্রবাহিত করা ওই দিন আল্লাহর দরবারে সবচেয়ে বেশি প্রিয় যে জিনিসটা পছন্দনীয় ইয়ামুন নাহারের দিনে কুরবানি করা, রক্ত প্রবাহিত করা। তো এই দিনগুলির মধ্যে রক্ত প্রবাহিত করা অর্থাৎ কুরবানি করা। এরপর হচ্ছে কুরবানির দিনে আল্লাহর দরবারে ফাসল্লিল রব্বিকা ওয়ানহার, যে নামাজ পড়া কুরবানি করা। আমরা যদি দেখি এই 10ম দিনের ফজিলত সম্পর্কে, আমি আখেরের দিকে শেষের দিকে নিয়ে যাচ্ছি লেখত ভাই, তো এই যে বিষয়গুলি বলা হয়েছে আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা আরেকটু যদি শুনি আসলে চোখ কপালে উঠে যাবে, সেটা হচ্ছে জিলহজের প্রথম 10ম রাত্রিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাত্রিগুলির মধ্যে যেন আমরা ছেরাক না নি ভাই, রাত্রিগুলি
আলো না নি ভাই,
আলো না নি ভাই, মানে এবাদত করা। যেমন ঠিক গোসে পাক রহমতুল্লাহ আলাইহি তার গুনিয়াতুত তালিবিনের মধ্যে এই 10ম দিনে যারা এবাদত করবে তাদের জন্য 10টি স্পেশাল আল্লাহ পাক থেকে মর্যাদা ফজিলত তাদেরকে আল্লাহ পাক দান করবেন। যেমনটি 1 নম্বর হায়াতের মধ্যে বরকত দান করবেন এই 10ম দিনে এবাদতের রিয়াজত করলে, যে এবাদতের কিছু আমরা তো উল্লেখ করেছি আলহামদুলিল্লাহ একটু আগে। এরপর নাম্বার 2 হচ্ছে সম্পদের মধ্যে বরকত দান করবেন,
সুবহানাল্লাহ,
রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করুক। নাম্বার 3 পরিবার পরিজনকে সকল বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত রাখবেন,
সুবহানাল্লাহ।
নাম্বার 4 গুনাহের কাফফারা হয়ে যাবে, গুনাহ আল্লাহ পাক মিটিয়ে দিবেন তোবা ইস্তিগফারের মাধ্যমে। নাম্বার 5 নেক আমল বৃদ্ধি করবেন। নাম্বার 6 মৃত্যুকালীন সাকারাতের বিছানাকে সহজ করবে,
সুবহানাল্লাহ।
নাম্বার 7 অন্ধকারে আলো হবে, কবরে হাসরে ফুলসিরাতে তার জন্য কি হবে আলোই আর আলো হবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, অর্থাৎ তাদের জ্যোতি এটা তাদের সম্মুখে ঘোরাফেরা করবে, আল্লাহু আকবার। নাম্বার 8 হচ্ছে মিজানের নেকির পাল্লা ভারী করে দেওয়া হবে। নাম্বার 9 দুজখ থেকে নাজাত প্রাপ্ত হয়ে যাবে। নাম্বার 10 জান্নাতের উঁচু মর্যাদা লাভ করবো। ওলামায়ে কেরামগণ বলেন জান্নাতের উঁচু মর্যাদা মানে জান্নাতুল ফেরদাউস আমার রসুলের প্রতিবেশী তাকে করবে,
সুবহানাল্লাহ।
আরও আছে বলা হচ্ছে ওই গুনিয়াত তালিবিনের মধ্যে যে ব্যক্তি এই 10 দিনে কোনো মিসকিনকে খাবার দিল সে যেন সিও পয়গাম্বরের সুন্নতের উপর আসাদকা করলো যে এই দিন সমূহে কোনো রোগীর সেবা করলো সে যেন আউলিয়া আল্লাহ ও আবদালের সেবা করলো। যে কোনো ব্যক্তি এই দিনগুলির মধ্যে নামাজে জানাজায় অংশগ্রহণ করলো সে যেন শহীদদের জানাজায় অংশগ্রহণ করলো। যে কোনো মুমিনকে কাপড় পরিধান করালো আল্লাহ তাআলা তাকে নিজের পক্ষ থেকে খিলাত পরিধান করাবেন, সুবহানাল মর্যাদাবান পোশাক। যে কোনো এতিমের প্রতি দয়া প্রদর্শন করবে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দান করবেন, সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো আলিমের মজলিসে এই দিনে অংশগ্রহণ করবে সে যেন আম্বিয়াই কেরাম আলাইহিসসালামদের মজলিসে অংশগ্রহণ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অনেক ফজিলত আমরা শুনলাম। মূল বিষয় হচ্ছে আমল করা।
আমল
যদি আমরা শুনেই আর আমল না করি তাহলে এর মধ্যে কোনো উপকার আমরা লাভ করতে পারবো না। আমরা আমল করি, নেক আমল করি, ইস্তেগফার করি, তওবা করি, ফরজ অবশ্যই আদায় করি, সেই সাথে নফলও আদায় করি। ফরজের ব্যাপারে জিজ্ঞাসাবাদ হবে, নফলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ হবে না। অনেকে নফল ইবাদতের পরে অনেক সজাগ থাকে, অনেক উৎসাহী থাকে, কিন্তু ফরজের ব্যাপারে সেরকম কোনো তাগাদা তাদের থাকে না, উৎসাহ থাকে না। আল্লাহ আমাদের সবাইকে সদা সর্বদা আল্লাহ পাকের ইবাদত, রিয়াজত এবং নবীর সুন্না মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের অনুষ্ঠানকে সালাতুসসালামের মাধ্যমে শেষের দিকে নিয়ে যাই।
হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ, আসসালাতু ওয়াসসালাম, আরশে আজমের তারকা, আসসালাতু ওয়াসসালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ, আসসালাতু রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে, রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে, কম পেল উম্মতেরা আসসালাতু ওয়াসসালাম। হে মদিনা শ্রেষ্ঠ আসলাতু ফেরেশতারা পড়ে দুরু মহান খোদার আদেশে, মুমিনেরা দুরুদ পড়ো সকলে নবীর প্রতি, ফেরেশতাদের জিফা শ্রেষ্ঠ বাদশাহ, আসসালাতু ওয়াসসালাম, আরশে আজমের তারকা, আরশে আজমের তারকা, আসসালাতু ওয়াসসালাম। হে মদিনা শ্রেষ্ঠ বাদশাহ, আসসালাতু ওয়াসসালাম।
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিকাল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।
অতি শীতল হে মের হাওয়া, খোদার রহমত নাজিল হয় সেথা, খোদার রহমত নাজিল হয় সে।